উগ্রবাদ, উৎকণ্ঠা এবং উত্তরণ। উগ্রবাদ নিয়ে উৎকণ্ঠা এখন বিশ্বব্যাপী। যুক্তি পরাস্ত হচ্ছে বারবার অপশক্তির কাছে, ভক্তিও আনত প্রায় অপশক্তির উপদ্রবে। মানবতা বোধের প্রতি অঙ্কুশাতে চ্যালেঞ্জ কেন? এর স্বরূপ কি? কিভাবেই বা এ থেকে বেরিয়ে আসা যায়? এসব কিছুর অনুসন্ধান ও বিশ্লেষণ আমাদের এই রবিবারিক আয়োজনে আপনাদের সম্ভাষণ জানাচ্ছি আনিস আহমেদ। গত সপ্তাহের অনুষ্ঠানে আমরা আলোচনা করেছিলাম সহিংস উগ্রবাদের রাজনৈতিক ব্যবহার সম্পর্কে। প্রসঙ্গক্রমে আমরা বলেছিলাম, ভারতে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় কথিত সন্ত্রাসবাদের উত্থান সম্পর্কে এসছিল মাস্টারদা, সূর্য সেন কিংবা ক্ষুদিরামের মতো বিপ্লবীদের নামও, যারা ভারতের স্বাধীনতার লক্ষ্যে ঔপনিবেশিক শাসকদের উপর হামলা চালিয়েছিলেন কিংবা চালানোর পরিকল্পনা করেছিলেন। কিন্তু যেমনটি গত সপ্তাহে আমরা বলেছিলাম যে এই সব সহিংস উগ্রবাদ চালানো হয়েছিল লক্ষ্য স্থির করে, এতে সাধারণ মানুষ কোনোক্রমেই ক্ষতিগ্রস্ত হয়নি। দ্বিতীয়ত, এ ধরনের ঘটনায় ধর্মের নাম ব্যবহার করে ধর্মকে কলুষিত করা হয়নি। এ সম্পর্কেই বিস্তারিত বলছিলেন লেখক ও পর্যালোচক জিয়াউদ্দিন চৌধুরী।
আগের যতগুলো ঐতিহাসিক ঘটনা, তার পেছনে একটা যুক্তি ছিল, তার পেছনে একটা কজ, একটা কারণ ছিল, এবং এরা ধর্মের নামে কেউ এগুলো করেনি। কিন্তু এখন যেটা যাচ্ছে সেটা, যদিও এই সামগ্রিকভাবে আমরা এটাকে একটা মুভমেন্ট বলে আমরা বলতে পারি না, কারণ এগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে এই ধরনের গোষ্ঠীরা কাজ করেছে। যেমন আমরা প্রথমে দেখি আল কায়দা নামে এক, যেটা যাদেরকে বলা হয় যে তারা টুইন টাওয়ারের পিছনে তারা মদত জুটিয়েছিল বা তাদের লোক করেছিল, বা ইয়েমেনে তারা এটা করেছিলেন, এই এক গ্রুপ ছিল। তারপরে আফগানিস্তানে তো সেটা সবাই জানা, আফগানিস্তান এবং পাকিস্তানের সে তালেবান গোষ্ঠী আছেন। আফ্রিকাতে বোকো হারাম বলে আরেকটা গ্রুপ আছে, যারা নাইজেরিয়াতে তারা তাণ্ডব কাজ করে যাচ্ছে বিভিন্ন জায়গায়। এখন এগুলোরকে যদি সমষ্টিগত ভাবে তারা যে একজোট হয়ে এতদিন কাজ করছিল তা নয়, সাম্প্রতিক কালে আমরা দেখলাম এমন একটি গোষ্ঠীর আবির্ভাব হলো, যারা সিরিয়ার যুদ্ধের সুযোগ নিয়ে তারা সেখানে একটা পৃথক একটা জায়গা নিয়ে সেখানে তারা ইসলামী রাষ্ট্র বলে তাকে, ইসলামিক স্টেট অফ ইরাক এন্ড সিরিয়া বলে তারা সেটাকে স্থাপন করলো। এবং এরপরে যে সমস্ত উগ্রবাদী কাণ্ড, যারা মিলিটেন্সি আমরা দেখলাম, এগুলো যেখানে হত্যাযজ্ঞ বিভিন্ন জায়গায়, এবং তার পিছনে তারা কিছু কিছু জায়গায় প্রথমে তারা এর দাবি না করলো, পরে দেখা গেল যে তারা যখনই যখন কিছু একটা এই ধরনের হত্যাযজ্ঞ হয়েছে তখন তারা তাদের নিজস্ব কৃতিত্ব দাবি করেছে।
আফগানিস্তান, ইরাক কিংবা অন্যত্র কোথাও কোনো যুদ্ধ ঠিক ধর্মের কারণে ঘটেনি। বিশেষত ইরাকের নিহত প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন নিজে মুসলমান হওয়া সত্ত্বেও ধর্মের ব্যাপারে কখনই মাথা ঘামাতেন না। কিন্তু যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইরাকে অভিযান চালানো এবং সাদ্দাম হোসেনের গ্রেপ্তার ও মৃত্যুদণ্ড যেন উগ্রবাদকেই উৎসাহিত করল।
যদিও আমরা জানি যে সাদ্দাম হোসেন তাকে মুসলমান দেশের প্রায় দেশেই তাকে পছন্দ করত না, কিন্তু এটা একটা আইরনিক যে তা সত্ত্বেও তার মুসলমান পরিচিতিটা তাকে বেশি মানুষকে, মুসলমানদেরকে আকৃষ্ট করত। সুতরাং ইরাকের যে যুদ্ধটা হলো, যদিও একজন ডিক্টেটরকে সরানো হলো এবং তার যে এক নায়কত্ব দেশ যেটা ছিল সেটাকে সরিয়ে সেখানে একটা গণতান্ত্রিক দেশ প্রতিষ্ঠা করার প্রয়াসেই আপাত দৃষ্টিতে সেটা চেষ্টা করা হয়েছিল, কিন্তু এটা ঠিক সবাই সেটা পছন্দ করে। তারপর থেকে যে সেখানে যেটাকে বলা ইংরেজিতে যে প্যান্ডোরাস বক্স, সেই যে দুষ্ট বাক্সটাকে যে খুলে দেওয়া হলো, সেখান থেকে যে সমস্ত পরিণতি হওয়া শুরু হলো তা আমরা দেখলাম। তার পরিণাম এই উগ্রবাদী কার্যকলাপ দিক, ইরাকের শিয়া সুন্নি তাদের একটা তো আছেই, কিন্তু সেখান থেকে তারা যখনই সুযোগ পেয়েছে তখনই তারা মার্কিন যারা সৈন্য আছে বা মার্কিন সেখানে যে সংস্থা আছে সেগুলোর উপর তারা আক্রমণ চালায়। এবং আপনি জানেন পরে কিভাবে তাদের থেকেই এই আইএস এর সৃষ্টি হয়। কারণ আইএস এর যেটা মিলিটারি শক্তি, সেটা এর প্রায় জিনিসই কিন্তু ইরাক থেকে চুরি হওয়া জিনিস, বলতে গেলে মার্কিন জিনিস চুরি হওয়া, ট্যাঙ্ক, হাতিয়ার।
আইএস বা কথিত ইসলামিক স্টেটের এখন যদিও তেমন কোনো ভূমিকেন্দ্রিক অস্তিত্ব নেই, কিন্তু এই কিছুদিন আগেও তারা ইরাক ও সিরিয়ার বেশ কিছু অঞ্চল দখল করে কথিত ইসলামিক স্টেট কায়েম করেছিল। অন্যত্র যেমন আফগানিস্তানে এবং পাকিস্তানে আল কায়দা ও তালিবান কিংবা আফ্রিকায় আল শাবাবের মতো উগ্রবাদী গোষ্ঠীগুলো আঞ্চলিক ক্ষমতা লাভের প্রচেষ্টায় এগোতে চেয়েছে। তাই প্রশ্ন ওঠে, এরা কতখানি ধর্মীয় ভাবাদর্শ দ্বারা প্রাণিত এবং কতখানি বা ভূমি দখলের লড়াইয়ে লিপ্ত, সে সম্পর্কে জিয়াউদ্দিন চৌধুরী।
আইএস বলেন বা আজকে ইসলাম ধর্মের নামে যারা উগ্রবাদিতা দেখাচ্ছেন, এটার দুটো স্ট্র্যান্ড, দুটো সুতো। একটা হচ্ছে টিকার অর্থে নিজের দেশ থেকে শুরু করে আশেপাশের দেশ এবং শেষ পর্যন্ত পৃথিবীময় একটি আদর্শ সমাজ গড়া। শুধু সমাজ নয়, এর রাজনৈতিক আদর্শ, সামাজিক আদর্শ, অর্থনৈতিক আদর্শ, এগুলো হবে ইসলাম, এর উৎস হবে ইসলাম। এই আদর্শে কিছু লোক শুধু বিশ্বাস নয়, এই কাজ থেকেই তারা কিন্তু বিভিন্ন এই ধরনের আন্দোলনে জড়াতে চান বা জড়ান। এই আদর্শ স্থাপনায় নিজের দেশ থেকে শুরু করে আরো অন্যান্য দেশ আশেপাশের পার্শ্ববর্তী, মুসলমান হোক, প্রথমে মুসলমান এটাই হোক, এটা করতে আমরা সিপাহী, এটা তাদের নিজস্ব ধারণা, এবং এটা একটা যুদ্ধের মতো। এখানে এই স্থাপনা করতে যারা আমাদের সঙ্গে আছেন তারা আমাদের দোসর, আর যারা আমাদের সঙ্গে নেই তারা আমাদের শত্রু, এবং শত্রুকে নিধন করতে হবে। এইটা হচ্ছে কি এক। এখন দ্বিতীয়ত হচ্ছে যে এটা করতে গেলে আমার একটা স্থান দরকার, আমার সেই স্থান যেটা আমার বেস, যেখান থেকে আমি আমার এই যুদ্ধ পরিচালনা করব, আমার আদর্শ এটাকে ছড়িয়ে দেব। এই উদ্দেশ্যেই তারা কিন্তু ইসলামিক স্টেট বলে তারা সেখানে এটা স্থাপন করেন।
অতএব জিয়াউদ্দিন চৌধুরী যেটা বলছিলেন, উগ্র মতাদর্শ স্থাপনের লড়াই এবং ভূমি দখলের লড়াই এক্ষেত্রে প্রায় সমান্তরালভাবে এগিয়ে গেছে। অথচ আদর্শিকভাবে শান্তি ও সৌহার্দ্যী হওয়া উচিত ছিল ধর্মের মূল বিষয়। বস্তুত ধর্মে রাজনীতির অনুপ্রবেশ যে ধর্মের নিজস্ব পবিত্রতা নষ্ট করেছে, সে কথা বলছিলেন সূর্যবার্তা পত্রিকার সম্পাদিকা, ধর্ম ও রাজনীতি বিষয়ক গবেষক ও অনুসন্ধানী সংবাদদাতা সুমি খান।
শান্তিপূর্ণভাবে সমাজে বসবাসের জন্যই মানুষ আসলে সবচেয়ে বেশি নির্ভর করে ধর্মের উপর। মূলত বলা হয় যে আমাদের ইসলাম ধর্ম, বিশেষ করে বলা হয় যে শান্তির ধর্ম, এবং শান্তির জন্য ইসলাম প্রতিষ্ঠা হয়েছে, সর্বশেষ ধর্ম ইসলাম, এভাবে বলা হয়। কিন্তু কার্যত দেখছি যে যারা ইসলাম ধর্মের যারা প্রচারক, তারা অধিকাংশ ক্ষেত্রে, অনেকেই সাম্প্রতিক সময়ে আমাদের দেশে এবং বিদেশে আন্তর্জাতিক ক্ষেত্রেও ধর্মকে রাজনীতির সাথে গভীরভাবে মিলিয়ে তরুণ শ্রেণী এবং নারীদেরকে একেবারে টার্গেট করেই তারা এটার সাথে সম্পৃক্ত করেছে, যার সাথে অবৈধ অর্থ এবং অবৈধ অর্থের লেনদেন, তার সাথে অস্ত্র, অস্ত্রের লেনদেন, তার সাথে ড্রাগ, এই বিষয়গুলো যুক্ত হয়ে গেছে। যে কারণে ধর্ম ভিত্তিক যে রাজনীতি, সেটা কখনো ধর্মের সঙ্গে যুক্ত হতে পারে না বা ধর্মকে সম্মান করেও হয় না। এটা প্রমাণিত সত্য যে ধর্মের বিরুদ্ধেই মূলত যাচ্ছে। ধর্ম বিশ্বাসী হলে কখনো ধর্মকে ব্যবহার করে অমানবিক কাজ, যা মানুষকে হত্যা করা অথবা হচ্ছে গিয়ে মানুষের বিরুদ্ধে যাওয়া, মানবতার বিরুদ্ধে যাওয়া, নিরীহ মানুষের উপর আক্রমণ করা, সেটা কখনো হতে পারে না। এটা প্রমাণিত সত্যি।
সুমি খান সেই ভাবনা প্রসঙ্গেই বলছিলেন এগিয়ে আসবার কথা, যেখানে আমাদের কারো পবিত্র ধর্মবিশ্বাস কলঙ্কিত না হয় উগ্রবাদী উচ্ছৃঙ্খলায়। বিশেষত মুসলমানরা যাতে কথিত ধর্মের নামে বিভ্রান্ত না হন সেদিকে দৃষ্টি রাখতে হবে। নিজের বিশ্বাসের জায়গাটাকে শক্ত করে ধরে রেখেও আমরা অন্যান্য ধর্মবিশ্বাসীদের অধিকার ও স্বাধীনতাকে মর্যাদা দিতে পারি, সে প্রসঙ্গে বলছিলেন সুমি খান।
এই জায়গাতেই আমাদের ভাবতে হবে, সম্মিলিত ভাবে ভাবতে হবে, সেটা দেশে বিদেশে সব জায়গাতে। বিশেষ করে আমরা যারা মুসলিম পরিবারে যারা আমরা জন্মেছি এবং পারিবারিক ভাবে আমরা ইসলাম ধর্ম পালন করছি যার যার বিশ্বাস থেকে বা যার যার আদর্শগত চিন্তা থেকে, তাদেরকে অনেক বেশি দায়িত্বশীল হবার এখানে আমি মনে করি যে দায়বদ্ধতার জায়গাটা অনেক বেশি আমাদের। কারণ হচ্ছে যে অন্য ধর্মের তাদেরকে যেমন টার্গেট করা হচ্ছে, তাদেরকে আক্রান্ত করে যারা ইসলাম ধর্মের অনুসারী না, যারা তাদেরকে কটাক্ষ করে, তাদেরকে খারাপ ইঙ্গিত করে, নোংরা ইঙ্গিত করে তাদের বিরুদ্ধে খেপিয়ে দেওয়া হচ্ছে, হেড স্পিচ বলতে যেটা বোঝানো হয়, হেড স্পিচের মাধ্যমে তাদেরকে টার্গেট করা হয়। এবং যারা ওপেন থিঙ্কার, যারা হচ্ছে কি সায়েন্স নিয়ে ভাবেন, যারা বিজ্ঞান চেতনা নিয়ে ভাবেন, যারা সমাজকে এগিয়ে নেবার জন্য ভাবেন, তাদেরকে টার্গেট করা হয়। এক অর্থে যেটা বলা হয় যে অন্ধকারের একটা শক্তি,
অন্ধকারের এই শক্তিকে ভেদ করে আলোর মশাল জ্বলে উঠুক চতুর্দিকে। অন্ধকার নয় আলোরই উৎস হোক যার যার ধর্মবিশ্বাস। উগ্রবাদ নয়, সহিষ্ণুতার মধ্য দিয়ে এগিয়ে যাক মানুষের এই সভ্যতা, এই কামনা করি আজকের মতো উঠছি উগ্রবাদ, উৎকণ্ঠা ও উত্তরণের এই আয়োজন থেকে।